গতদিন আমরা এই শ্রী মহাভারত গ্রন্থের সত্য সাবিত্রী এবং সত্যবানের অতি অপূর্ব জীবন চরিত্র আমরা আস্বাদন করতে করতে সময় অনুসারে মধ্যদেশে বিরাম দিয়েছিলাম। তারই পরবর্তী অংশ আমরা শ্রবণ করতে চলেছি। সেই সত্যবানের মানে যমরাজের থেকে প্রাণ ফিরিয়ে নিলেন আর পাঁচটি বর চেয়ে নিয়েছিলেন, আমরা তা শ্রবণ করেছিলাম। তারপরে তারা পতিপত্নী উভয়ে ধীরে ধীরে সন্ধ্যাকাল সমাগত হয়েছিল, তারা আসছিলেন। আর অপরদিকে সেই ধর্মরাজ, তিনি তার শ্বশুর রাজা দুমৎসেনকে বর দিয়েছিলেন যে ঠিক আছে, তোমার শ্বশুর মহাশয় তিনি আরোগ্য শরীর প্রাপ্ত হবেন এবং তিনি সুন্দর চক্ষু প্রাপ্ত হবেন আর রাজ্য প্রাপ্ত হবেন ইত্যাদি। তা যখনই বললেন তৎক্ষণাৎ তার শ্বশুর মহাশয় তিনি দিব্য দৃষ্টি লাভ করলেন। তিনি বড় আশ্চর্যান্বিত হয়ে চিন্তা করছেন, এ কি আশ্চর্য যে আমি তো বহুদিন অন্ধ হয়ে এই বনে বনে থাকি, কিন্তু আজ প্রভুর কি করুণা যে তিনি আজ আমাকে চক্ষু প্রদান করেছেন। কিন্তু তার মধ্যে রাজা দুমৎসেনের মধ্যে দুঃখ এসে উপস্থিত হলো, চিন্তা যে সেই সত্য সাবিত্রী এবং সত্যবান এখন রাত হয়েছে, তারা ফিরে আসলো না। তাই তারা পাশে পাশে যে সমস্ত মুনি ঋষিরা ছিলেন তাদের কাছে গিয়ে বলছেন, হে মহাত্মাগণ, আমার সেই প্রাণের সম্পদ সেই সত্যবান আর আমার পুত্রবধূ তারা সেই সকালে বনে গিয়েছে, এখনো তারা ফিরে এলো না। আমরা তো ভীষণ চিন্তাযুক্ত হলাম, কি করি, আমাদের কিছুই ভালো লাগছে না। কিন্তু এক অলৌকিক ঘটনা যে আমি এখন দেখতে সমর্থ, আমি দেখতে পাচ্ছি। সমস্ত ত্রিকালজ্ঞ মুনি ঋষিবৃন্দ তারা আনন্দিত হয়ে বললেন, এ তো অতি সুন্দর, অতি চমৎকার। এ তোমার পুত্রবধূ আছে, হে রাজন, তোমার পুত্রবধূর কৃপাতেই তুমি এই দিব্য চক্ষু লাভ করেছ, তোমার পুনর্জন্ম হলো। অন্ধ ব্যক্তির সব কিছুই অন্ধকার, তাই তুমি পুনর্জীবন লাভ করলে গো। তারপরে তারা চিন্তাযুক্ত হয়ে বলছেন যে কি করি, আমাদের সেই প্রাণের টুকরো, আমাদের একটিমাত্র সম্বল সেই পুত্র সত্যবান, সে এখনো ফিরে এলো না, কি করি। সমস্ত মুনি ঋষিবৃন্দ তারা সান্ত্বনা দিয়ে অনেক কাহিনী শ্রবণ করাচ্ছে, না না মহারাজ, তোমার কোনো চিন্তা নেই, তোমার পুত্র দেখবে সময় মতো চলে আসবে। তার মধ্যে সুবর্ণ নামক একজন সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন, তিনি মানে বাল ব্রহ্মচারী, তিনিও বললেন যে সত্যবানের স্ত্রীর তপস্যা, ইন্দ্রিয় সংযম, সদাচারী, গুরুজনদের মান্যকারী, অতএব সত্যবান অবশ্যই জীবিত আছেন। আর গৌতম নামক ঋষি ছিলেন, তিনি বললেন, দেখুন হে রাজন, আমি বেদ, বেদান্ত, বেদাঙ্গ, উপনিষদ, জ্যোতিষশাস্ত্র সমস্ত কিছু অধ্যয়ন করেছিলাম গুরুদেবের সান্নিধ্যে থেকে। সেই বাল্যাবস্থা থেকেই আমি মানে গুরুদেবের সান্নিধ্যে ছিলাম। তা আমি আমার সেই দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি যে তাদের মানে তোমার পুত্রের কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, কারণ তোমার সেই যে পুত্রবধূ সাবিত্রী তার মধ্যে মানে অবৈধব্যের কোনো কারণ বা তার মধ্যে যে সদাচার তাতে সে বিধবা হতেই পারে না। অতএব তোমার কোনো মানে চিন্তার কারণ নেই, তুমি দেখো সেই তোমার পুত্রবধূর কৃপায় তুমি দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছ, অতএব হে রাজন তুমি বৃথা চিন্তা ছাড়ো, দেখবে সে এখনই ফিরে আসবে স্বামী স্ত্রী দুজনের সঙ্গে। তারা এইভাবে একে অপরের মধ্যে যখন কথাবার্তা চলছিল, দেখতে দেখতে সেখানে সাবিত্রী এবং সত্যবান তারা ফিরে এলো। তাদেরকে দেখে রাজা দুমত সেন তিনি আনন্দে উল্লসিত হয়ে তাদেরকে আলিঙ্গন প্রদান করে বললেন, হে পুত্র, হে পুত্রবধূ, আজ তোমাদের জন্য আমি বড়ই চিন্তাযুক্ত ছিলাম। তা তোমাদের এত দেরি কেন, কি ব্যাপার বলো তো? সেই কাঠ কাটতে গিয়েছ কখন সেই সকালে, আজ এত বিলম্বে তোমরা ফিরছ, কি ব্যাপার? সত্যবান তিনি বলছেন, হে পিত, আমি সাবিত্রীর সঙ্গে সেই কাঠ কাটতে গিয়েছিলাম, প্রথমে কিছু ফল আরোহণ করি, তারপরে কাষ্ঠ কাটতে গিয়ে খানিকক্ষণ পরে আমার মাথায় এক ভয়ঙ্কর তীব্র অসহনীয় যন্ত্রণা আরম্ভ হয়েছিল। তা আমি বহুক্ষণ ঘুমালাম, আমার জীবনে আমি এত দীর্ঘ সময় কখনো ঘুমাইনি। তখনও তার মধ্যে মানে তার তো এক প্রকার মৃত্যু হয়েছিল, আবার শরীরে প্রাণ সঞ্চার হয়েছে, তার মধ্যে কিছু আদো আদো ভাবও রয়ে গেছে। বললেন, সেই কারণে আমি বহুক্ষণ শুয়ে থাকার জন্য আমি মানে আসতে বিলম্ব করেছি, আমাকে ক্ষমা করে দিও। এবারে তেজস্বী মহাত্মাগণ বললেন, না না, এ সত্যবান ঠিক ঠিক কথা বলতে পারছে না, সাবিত্রীকে জিজ্ঞাসা করো যে কি হয়েছিল। সমস্ত ঋষিবৃন্দ এবং দুমত সেন আর দুমত সেনের স্ত্রী মানে রানী তারা বললেন যে, হে পুত্রবধূ, হে মা, তোমাদের এত বিলম্ব কেন? সাধুরা বলছে তুমি নাকি তার যথাযথ কারণ জানো, তাহলে আমাদের বলো না। সাবিত্রী বললেন যে, আপনারা যা ভেবেছেন সেটাই ঠিক, আমার স্বামী সমস্ত বৃত্তান্ত জানে না, কারণ আমি এক গোপনীয় রহস্য জানতাম। দেবর্ষি নারদ তিনি আমাকে বলেছিলেন যে তোমার স্বামী সত্যবান সে এক বছরের মধ্যে মৃত্যুর কবলে পতিত হবে। আমি তাকে বরণ করে নিয়েছিলাম মনে মনে, সেজন্য আমি তাকেই বিবাহ করলাম, সকলের অনিচ্ছা সত্ত্বেও। আমি প্রতিদিন গুনি, গুনতে গুনতে আজ সেই অন্তিম দিন, তাই আমি চিন্তা করলাম আমার স্বামীকে আমি একা একা কাষ্ঠ কাটতে দেব না, সে মানে বনে একা যাবে না, তাই আমি আপনাদের দুজনের থেকে আজ্ঞা নিয়ে তার সঙ্গে বনে যাই। দেখতে দেখতে সেখানে দেখলাম আমার পতিদেবতার মানে শরীর ভীষণ খারাপ হয়ে পড়ল, সে অস্থির হয়ে রোদনপ্রায় হয়ে সে বলছে যে, সাবিত্রী, আমার ভীষণ মাথায় যন্ত্রণা হচ্ছে। হে ব্রাহ্মণগণ, হে পিত, হে মাতোশ্রী, দেখতে দেখতে আপনার পুত্র সেই জন্য একেবারে টলিয়ে পড়তে থাকলো, আমি তাকে ধরে আমার কোলে মাথা রাখলাম, তারপরে সে দেখতে দেখতে একেবারে ঘুমিয়ে পড়ল। একটু পরেই আমি দেখলাম মানে দক্ষিণ দিক থেকে এক পুরুষ এসে দাঁড়ালো। কৃষ্ণ বর্ণ সেই পুরুষ, বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত, তার মস্তকে মুকুট, হস্তে মানে বাজুতে বাজুবন্ধ। তাকে দেখে অলৌকিক পুরুষ বলে আমার মনে হলো। আমি ধীরে ধীরে আপনার পুত্রের মস্তকটি মাটিতে রেখে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বললাম যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি এই লোকের কেউ নন, অতএব আপনি কে আপনার পরিচয় প্রদান করুন। সেই কৃষ্ণবর্ণ পুরুষটি আমাকে বললেন, হে সাবিত্রী, হে সতী, আমি যম। আমি বললাম, আপনার কি কাজ এই বনপ্রদেশে? আমরা দুজন মাত্র মনুষ্য, আপনি কেন এসেছেন? তিনি বললেন, দেখো সাবিত্রী, তোমার স্বামীর প্রাণ মানে তার মৃত্যু দিবস আজ, আজই তার মৃত্যু হবে, তাই আমি তাকে এই দেখছো না পাশ নিয়ে এসেছি, তাকে নিয়ে চলে যাব। আমি জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি যে আপনি নাকি আপনার দূতগণকে প্রেরণ করেন ইহলোকের মনুষ্যদের নিয়ে যাওয়ার জন্য, আপনি স্বয়ং কেন? তা সেই যম দেবতা তিনি বললেন, হে সাবিত্রী, তোমার স্বামী সে একজন মহান ব্যক্তি, সত্যভাষী, সত্যনিষ্ঠ, ধর্মে নিষ্ঠ, সাধু গুরুজনের প্রতি তার নিষ্ঠা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুণ থাকার দরুন আমি নিজে এসেছি, আমার দূতগণ তাকে নিয়ে যেতে পারত না। তারপরে দেখতে দেখতে তিনি পাশ ফেলে আমার স্বামীর মানে আত্মাকে বের করে নিয়ে চলে যাচ্ছে। তখন আমার স্বামী মৃত, মারা গেলেন। আমি তার পেছনে পেছনে চললাম, যা আমরা গতদিন শ্রবণ করেছি, অতএব অদ্যকার দিনের সংক্ষেপে শ্রবণ করছি। তার থেকে আমি পাঁচটি বর প্রাপ্ত হলাম। প্রথম বর যে আমার শ্বশুর মহাশয় তিনি চক্ষু লাভ করুন, দ্বিতীয় তিনি রাজ্য লাভ করুন, আর তৃতীয় আমার পিতা তিনি, তার কোনো সন্তান নেই, তিনি একশত পুত্রের মানে পিতা হন। আর চতুর্থ বর হচ্ছে যে আমিও যেন একশত পুত্রের জননী হই। তারপরে তিনি তথাস্তু বললেন, বলছেন তুমি তোমার স্বামীকে কিন্তু মানে পাবে না, তুমি এই চারটি বর নিয়ে যাও। হে হে মাত, হে পিত, আমি তখন বললাম যে আপনি যে আমাকে আশীর্বাদ দিলেন আমি শতপুত্রের জননী হব, তা কি করে সম্ভব? কারণ আমার পতি সে মারা গিয়েছে, অতএব আমি একজন সতী নারী, স্বামী ছাড়া কি করে শতপুত্রের জননী হব? অতএব আপনি আমার স্বামীকে পঞ্চম বর হিসাবে ফিরিয়ে দিন, এতে আপনার কথাও থাকবে, আপনার যশও মানে ত্রিভুবনে কীর্তিত হবে। যমরাজ দেখলেন, সত্যই তো, আমি তো এক এমনই আশীর্বাদ মানে বর দিয়েছি যে তাতে সত্যবানের প্রাণ ফিরিয়ে দিতে হয়। তাই তিনি পঞ্চম বরে আমার স্বামীকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। তা হে মহাত্মাগণ, হে মাত, হে পিতস্ত্রী, সেই কারণে আমাদের আসতে অনেক বিলম্ব হয়ে গেল। ঋষিগণ বললেন, তুমি সুশীলা, ব্রতশীলা এবং পবিত্র গুণসম্পন্না, উত্তম কুলে উৎপন্ন হয়েছ, তাই তোমার দ্বারাই এই দুমত সেনের পরিবার আজ অন্ধকার থেকে মুক্তি লাভ করেছে। আজ তুমি যদি না হতে, তাহলে তাদের ভবিষ্যতে আজ অন্ধকার নেবে আসত। তুমি হে দেবী, তোমার পাতিব্রত ধর্ম অবলম্বনে এবং তোমার সৎ চরিত্রের কারণে তুমি তাদের সব ফিরিয়ে দিয়েছ, তুমি ধন্য। এইভাবে তার পিতামাতা ঋষিগণ তাদের প্রশংসা করে বললেন, ভূয়সী প্রশংসা করলেন। করার পরে বললেন যে আপনারা এবার ফিরে যান। এবারে সেই যে যমরাজ, তিনি আরেকটি বর দিয়েছিলেন যে তিনি রাজ্য প্রাপ্ত হবেন, তাই দেখতে দেখতে অকস্মাৎ বিশেষ বিশেষ মন্ত্রীরা এসে বললেন যে মহারাজ, আপনি অন্ধ হয়ে যাওয়ার কারণে, মানে তার পার্শ্ববর্তী রাজা, সে অন্যায্যভাবে আপনার রাজ্যকে দখল করেছিল, কিন্তু আপনার মন্ত্রীরা সুযোগ পেয়ে তাকে হত্যা করেছে এবং তার পরিবারকে হত্যা করে তার সৈন্য সামন্ত সকলকে মানে তাড়িয়ে দিয়েছে। এখন আমরা এসেছি চতুরঙ্গিনী সেনার সঙ্গে আপনাকে রাজধানীতে ফিরিয়ে নিয়ে যাব। দেখুন, সেই যমরাজের বরের কারণে এই সমস্ত হচ্ছে। বললেন ঠিক আছে, আমি তো এখন দিব্য শরীর প্রাপ্ত হয়েছি, দিব্য চক্ষু প্রাপ্ত হয়েছি, অতএব এখন আমি রাজত্ব করতে পারব। সমস্ত মুনি ঋষি বৃন্দকে দণ্ডবত প্রণাম করে তিনি চলে গেলেন। সমস্ত মন্ত্রী ব্রাহ্মণগণ তাকে পুনরায় রাজ্য অভিষেক করলেন, আর তার পুত্র সত্যবানকে মানে যুবরাজ পদে অভিষিক্ত করা হল। তারপরে যথাসময়ে এই সাবিত্রী, তিনি 100 পুত্রের জননী হলেন। যে সমস্ত পুত্র জন্মালো তারা সেই যমদেবের কৃপায় মহাপরাক্রমশালী, ধর্ম আচরণশীল এবং যুদ্ধে কখনো তারা পিঠ প্রদর্শন করাত না, মহাপ্রতাপী তারা জন্ম নিল। অপরদিকে এই সাবিত্রীর পিতা মহারাজ অশ্বপতি মানে মদ্র নরেশ, তিনিও সেই ধর্মরাজের কৃপায় 100 পুত্র প্রাপ্ত হলেন মালবীর গর্ভ থেকে। তারাও মহাপরাক্রমশালী এবং যোদ্ধা ধর্মাত্মা ছিলেন। এইভাবে সেই ধর্মাত্মা মানে সেই ধর্মরাজের বর অনুযায়ী তারা সেই সেই জিনিস প্রাপ্ত হয়ে পরম সুখে 400 বছর সত্য সাবিত্রী আর সত্যবান ইহলোকে আনন্দ উপভোগ করে বহু যাগযজ্ঞাদি করে তারাও বানপ্রস্থে গেলেন এবং সেখানে গিয়ে তারা তপস্যা করে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। ঋষি বৈশম্পায়ন তিনি মহারাজ জনমেজয়কে বলছেন যে যারা এই সত্য সাবিত্রী এবং সত্যবানের চরিত্র যারা শ্রবণ করে, তাদের ঈপ্সিত মানে মনের মধ্যে যা কিছু ইচ্ছা তা পরিপূর্ণ করতে পারবেন এই কাহিনী শ্রবণ করলে। যারা অর্থ চাইবেন অর্থ প্রাপ্ত হবেন, যারা যশ চাইবেন তারা যশ প্রাপ্ত হবেন, যারা ভগবানকে পেতে চাইবেন তারা সেই ভগবানকেও পাবেন। এই চরিত্রের এমনই গুণ। তারপরে জনমেজয় জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, সেই যে লোমশমুনি, তিনি ইন্দ্রের আজ্ঞানুযায়ী পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে একটি গুরুত্বপূর্ণ গোপন রহস্য বলেছিলেন, তা সেই কথা যুধিষ্ঠির মহারাজ কাউকে কখনো বলেননি, তা আপনি যদি সেই গুপ্ত রহস্য আপনি যদি আমাকে শ্রবণ করান তাহলে আমি অতীব খুশি হই এবং আমার জানার জন্য ভীষণ আকাঙ্ক্ষা। এই কথা বলা মানে কর্ণের চরিত্র এসে যাওয়া, এটাই গুপ্ত। যুধিষ্ঠির মহারাজ তিনি জানতেন যে কর্ণকে যুদ্ধে পরাজয় করা সম্ভব না, কারণ সে জন্ম থেকেই দিব্য স্বর্ণের যে কবচ এবং কুণ্ডল তিনি প্রাপ্ত হয়েছিলেন জন্মের সঙ্গে সঙ্গেই, মানে মাতৃগর্ভ থেকে অতএব সে যে সাধারণ নয় এ যুধিষ্ঠির মহারাজ জানত, আর দেবরাজ ইন্দ্র তাকে গোপনে এই কথা বলে যান। তা সেই কথাটা কি সেটা ঋষি বৈশম্পায়ন তিনি পরে এই মহারাজ জন্মেজয় মানে পরীক্ষিতের পুত্রকে বলেছিলেন, আমরা সেই প্রসঙ্গ শ্রবণ করতে চলেছি। ঋষি বৈশম্পায়ন বলছেন, হে ভরত শ্রেষ্ঠ রাজা জনমেজয়, এই গোপন কথাটি আমি তোমাকে বলছি, তুমি সাবধানে শ্রদ্ধান্বিত হয়ে এবং মনোযোগ সহকারে শ্রবণ করো। বলছেন দেখো, এবারে পাণ্ডবদের যখন দ্বাদশ বর্ষ শেষ হয়ে ত্রয়োদশ বর্ষে যখন পদার্পণ করল সেই বনবাস কাল, তখন একবার দেবরাজ ইন্দ্র তার সেই কবচ এবং কুণ্ডল দান স্বরূপে নিয়ে নেওয়ার জন্য একটি মানে সিদ্ধান্তে উপনীত হল। কারণ সেই কবচ আর কুণ্ডল যদি দেবরাজ ইন্দ্র না নেয় তাহলে সেই ইন্দ্রের পুত্র অর্জুন বা ইন্দ্রের মিত্র অর্জুন সে কখনোই তাকে পরাজিত করতে পারবে না। তা কর্ণ তো সূর্যের পুত্র, তাই সূর্য মানে দেবতাদের এই গোপন তত্ত্ব কথা জান। একবার সূর্যদেব তিনি কি করলেন যে আমি কর্ণকে বিষয়টা জানিয়ে দিই, সে তো দাতা কর্ণ নামে পৃথিবীতে বিখ্যাত, আর সে স্নান করার পরে আহ্নিক করার পরে সূর্যদেবকে মানে অগ্রাদি প্রদান করার পরে তিনি যখন ফেরেন তখন তার কাছে মানে অর্থ সম্পদ বিষয় বৈভব রাজ্য এমন কি নিজের প্রাণকেও কেউ যদি চান তাহলে তিনি দিয়ে দেন। তাই তার পিতা সূর্যদেব তিনি চিন্তা করলেন যে বিষয়টা আমি কর্ণকে জানিয়ে দিই। রাত্রে গভীর নিশীথে কর্ণ শয়ন করে আছ, ঘুমিয়ে আছ, তখন স্বপ্নাবেশে মানে সাক্ষাতে গিয়েছেন কিন্তু সেটা স্বপ্নবত মনে করা যায়। তা সেই স্বপ্নের মধ্যে কর্ণ দেখতে পাচ্ছে যে একজন ব্রাহ্মণ বেশধারী কে যেন এসেছে, এসে বলছেন যে হে কর্ণ তুমি আমাকে চিনতে পারছো? কর্ণ বলছেন না তো, আমি তো আপনাকে ব্রাহ্মণ হিসাবে দেখছি, আপনি কে? তো বলছেন যে আমি ব্রাহ্মণ বেশেই এসেছি কিন্তু আমি সূর্য নারায়ণ, যাকে তুমি রোজ অর্ঘ প্রদান করো জল আদি তর্পণ করো, আমি সেই সূর্য নারায়ণ। আচ্ছা আমি আপনাকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম করি, আপনার আমার সমীপে আসার আগমনটা আমি জানতে পারি কি? বলছেন দেখো, নিজের পরিচয় গুপ্ত রেখেছেন যে তিনি যে সূর্যেরই পুত্র এ কর্ণ নিজেও জানে না, এ তো ভগবান কৃষ্ণচন্দ্র সেই যে নাটের গুরু সেই বেঁকা কৃষ্ণ তিনি তার মনোবলকে দুর্বল করার জন্য পরে যদিও বলবেন সে প্রসঙ্গও আসবে, সূর্যদেব নিজেও বললেন না। বলছেন দেখো দেবতারা তারা তো সব চায় যে সেই পাণ্ডুনন্দন অর্জুনের জয় হোক, তারা তোমার থেকে ভীষণ ভয়ভীত, কারণ তুমি জন্ম থেকেই এই দিব্য কবচ এবং কুণ্ডল প্রাপ্ত হয়েছ। তুমি জানো কি তোমার এই কবচ আর কুণ্ডল এ অমৃত থেকে উৎপন্ন হয়েছে, আর এই কবচ আর কুণ্ডল মানে কে দিয়েছিল? এ তো সূর্যদেব প্রাপ্ত হয়েছিলেন তার মাতা অদিতির থেকে, সে কথা গোপন থাকলো, সে কথা বললে তো পিতার পরিচয় হয়ে যাবে। বলছেন এই কবচ আর কুণ্ডল যতক্ষণ তোমার শরীরে থাকবে ততক্ষণ মানে মানব তো দূরের কথা, যক্ষ গন্ধর্ব কিন্নর ইত্যাদি ইত্যাদি দেবতাগণও তোমাকে পরাজিত করতে পারবে না। অতএব সেই দেবতারা দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র সে ব্রাহ্মণ বেশে এসে তোমার থেকে তোমার এই দিব্য কবচ এবং কুণ্ডল সে চাইবে। অতএব আমার বক্তব্য, তুমি তাকে কোনো প্রকারেই এই কবচ আর কুণ্ডল দেবে না, সে তোমার কাছে ভিক্ষা চাইতে আসবে। মহাত্মা কর্ণ তিনি বললেন, হে সূর্যনারায়ণ ভগবান, আমি আপনাকে পুনঃ দণ্ডবত প্রণাম করে আপনি যে আমার প্রতি এত মানে উপকার করার জন্য এসেছেন সেজন্য আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। কিন্তু আমি আমার নাম সেটা আমি কালিমা মানে কলঙ্কিত করতে চাই না, আপনি নিজেও জানেন। আমি আপনাকে তর্পণ করার পরে কবচ আর কুণ্ডল কি, আমার কাছে কোনো সৎ ব্রাহ্মণ সে যদি আমার কাছে আমার প্রাণও চায় আমি তাকে দিয়ে দেব। ইহ জগতে আমি যশকেই সর্বশ্রেষ্ঠ মনে করি, মৃত্যুকে আমি শ্রেষ্ঠ মনে করি না। অতএব সেই দেবরাজ ইন্দ্র তিনি যদি ব্রাহ্মণের বেশে আমার থেকে কবচ কুণ্ডল ভিক্ষা চান, তথাপি আমি তাকে দিয়ে আমি যশের ভাগী হব, আমি কলঙ্কের ভাগী হব না। যদিও আপনি আমাকে অত্যাধিক প্রীতি স্নেহ করেন বলে, আমার প্রতি কৃপা আছে বলে আপনি এই মনোভাব আমাকে ব্যক্ত করেছেন, কিন্তু হে মহাত্মন, হে ভগবান, আমি আমার প্রতিজ্ঞা থেকে এক পদও এদিক সেদিক হব না। ভগবান সূর্যনারায়ণ সাক্ষাতে বলছেন, তথাপি দেখুন তার মধ্যে বিশেষ গুণ হচ্ছে এটাই যে তিনি তার প্রতিজ্ঞা থেকে এক তিলও ছড়তে চাইলেন না। এবারে সেখান থেকে সেই ব্রাহ্মণ বেশে এসেছিলেন সূর্যনারায়ণ, তিনি তাকে স্বপ্ন দেখিয়ে চলে গেলেন। কর্ণ যখন তার ঘুম ভেঙে গেল সে তখন চিন্তা করছে, ওহো আমি তো স্বপ্নই দেখছিলাম, কিন্তু বিষয়টা স্বপ্ন নয় সত্যই। এবারে প্রতিদিনের ন্যায় তিনি যখন পুনঃ সূর্যনারায়ণকে অর্ঘ্য প্রদান করছেন তখন তিনি বলছেন, হে সূর্যনারায়ণ ভগবান, কাল যে আমি মানে স্বপ্নের মতো আভা দর্শন করেছিলাম এবং আপনি যে সেই ইন্দ্রকে কবচ কুণ্ডল দিতে নিষেধ করেছেন সে কি আপনি নিজেই এসেছিলেন? সূর্যনারায়ণ তিনি সেখান থেকেই তাকে মানে অনুপ্রেরণা স্বরূপ বলছেন যে, হে কর্ণ, এ ধ্রুব সত্য যে আমি তোমাকে স্বপ্ন দেখাইনি, আমি সাক্ষাতেই তোমাকে সেই কথা বলেছি, তুমি সে বিষয়ে চিন্তা ভাবনা করেই করো। আর যদি তুমি তাকে দেবেই, তুমি তো প্রতিজ্ঞা থেকে এক তিল মাত্র এদিক সেদিক হবে না এ আমি জানি, তথাপি তুমি যদি তাকে সত্য সত্যই সেই কবচ আর কুণ্ডল দেবে তাহলে তার থেকে কোনো আশীর্বাদ চেয়ে নিও দেবরাজের থেকে। এবারে সূর্য ভগবান এই সমস্ত কথা বলে অন্তরিত হলেন, আর তিনি চিন্তা করছেন তাহলে তো এ স্বপ্ন নয়, এ তো সত্য। এবারে অপরদিকে মাঝখানে প্রসঙ্গ চলতে চলতে যেমন প্রশ্ন করা হয়, জনমেজয় মহারাজ তিনি ঋষি বৈশম্পায়নকে ওই জায়গাটা মানে স্থগিত করে তার মনের কথা জানার জন্য তিনি বলছেন যে, হে মুনিবর, সূর্যদেব যে গোপনীয় কথা কর্ণকে বলেননি সেটি কি? সূর্য ভগবান সেই কর্ণের যে পিতা তিনি সেটা বললেন না কেন? আর কর্ণের কাছে সেই কবচ ও কুণ্ডল কেমন কিভাবে আসলো, কে দিল, আমি তা মানে সম্পূর্ণরূপে জানতে চাই। এবারে সেই যে মানে দেবরাজ ইন্দ্রকে ব্রাহ্মণ বেশে আসবেন তার সেই কবচ কুণ্ডল দেবেন সে প্রসঙ্গ এখন বন্ধ থেকে তার পূর্বের কথা জানতে চাইলেন। ঋষি বৈশম্পায়ন তিনি বললেন, হে রাজন, আমি তোমাকে তাহলে সেই সূর্যদেবের গুহ্য মানে গোপনীয় কথা আমি তোমাকে শ্রবণ করাচ্ছি। বলছেন, দেখো একবার কুন্তিভোজ রাজার নিকটে বিশাল বড় বড় জটা, বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, চোখগুলো একেবারে রক্তবর্ণ আর জটার রং পিঙ্গল বর্ণ। তিনি এসে এক ঋষি বলছেন যে মহারাজ, আমি আপনার কাছে কিছু ভিক্ষা চাইতে এসেছি, আপনি আমাকে ভিক্ষা দেবেন কি? পরম ধার্মিক এই কুন্তিভোজ রাজা তিনি বললেন, হে মহাত্মন, আপনি ভিক্ষা কেন, আপনি আদেশ করুন না, আমি আপনাকে দেব। বলছেন, আমি আপনার এখানে কিছুদিন থাকতে চাই। তা এই মুনি হচ্ছেন দুর্বাসা, কিন্তু এই মহাভারতের মধ্যে কিন্তু তার নাম বলেননি। তা সেই মুনি হচ্ছেন দুর্বাসা ঋষি। তা তিনি যখন থাকতে চাইলেন, তিনি বলছেন যে এ তো আমার পরম সৌভাগ্যের বিষয় যে আপনি আমার রাজ্যে থাকবেন। বলছেন, আমার একজন উপযুক্ত সেবকের প্রয়োজন, যার দ্বারা কোনো প্রকার যাতে ত্রুটি না হয়, আর সেই যেন আমার কাছে কোনো প্রকার অপরাধ না করে। বলছেন, ঠিক আছে, আপনি সেবক চাইছেন, আমি আপনাকে অতি পরমা সুন্দরী এক সেবিকা দেব। কে সে? বলছেন, আমার কন্যা পৃথা, মানে কুন্তি দেবী, তাকে দেব। তা হে মহাত্মন, সে খুব অল্প বয়সী, তা যদি তার কোনো ত্রুটি হয়, আশা করি ত্রুটি হবে না, এই রাজ্যে এমন কোনো জীব নেই যে আমার কন্যা পৃথার প্রতি তার শুভ দৃষ্টি নেই, তার ব্যবহারে সকলেই খুশি, তথাপি সে খুব অল্প বয়সী, অতএব তার যদি কোনো অপরাধ হয় আপনি ক্ষমা করে নেবেন। বলছেন, ঠিক আছে। দেখতে দেখতে পরমা সুন্দরী সতী দেবী কুন্তি সেখানে আসলেন, আর সেই ঋষির সম্মুখে কুন্তি দেবীকে কুন্তিভোজ রাজা বলছেন যে, হে আমার প্রিয় কন্যা, তুমি আমার মা, তোমার যশ যাতে ত্রিভুবনে ছড়িয়ে পড়ে সেজন্য আমি তোমাকে এ অম্বিদ মহাত্মার সেবায় নিযুক্ত করতে চাই। বলছেন, দেখো, তুমি সেই সুরসেন বংশীয় সুরসেনের রাজা, সুরসেনের পুত্রী, তা তিনি আমার মিত্র হওয়ার কারণে তিনি আমাকে বলেছিলেন, আমি তো অপুত্রক, আমার কোনো সন্তানাদি নেই, তাই তোমার পিতা সুরসেন তিনি আমাকে বলেছিলেন যে আমার যে প্রথম সন্তান হবে সেই সন্তানটি আমি তোমাকে দেব, তা আমি সেভাবেই তোমাকে প্রাপ্ত হয়েছি। তা তুমি আমার কাছে থেকে মানে আমাকে অতীব সন্তুষ্ট করেছ, আমি চাই যে তুমি এই মহাত্মার সেবা করো, এতেই আমার সমস্ত কিছু সার্থক হবে এবং তোমারও মঙ্গল হবে। মা, তুমি খুব সাবধানে এই দুর্বাসা মুনির সেবা করো। বলছেন, ঠিক আছে, হে পিত, আপনি অযথা চিন্তা করবেন না, আমি আপনার আশীর্বাদে ঠিক এই মহাত্মাকে মানিয়ে গুছিয়ে ঠিক করে নেব। বলছেন, দেখো, খুব সাবধানে সেবা করো, যাতে কোনো অপরাধ না হয়। বলছেন, ঠিক আছে, তাই হবে। এবারে দেবী কুন্তি মানে পৃথা, তিনি একেবারে কায় মন বাক্য থেকে সেই ঋষির সেবায় নিযুক্তা হলেন। কেমনভাবে? শিষ্যার মতন। কেমনভাবে? মায়ের মতন। কেমনভাবে? ভগিনীর মতন। তিন তিনটি রূপে সেই ঋষির সেবা করলেন। আর সেই ঋষিও মানে খুব একটা সুবিধের লোক না, বললেন যে আমি এখন খাবো। আর এই দুর্বাসা ঋষি এমনই করেন, পরীক্ষা করেন। পৃথা সঙ্গে সঙ্গে মানে তৎপরতা অবলম্বন করে খাদ্য সামগ্রী জোগাড় করলেন। বলছেন, না, আমি এখন চান করতে যাব, আমি খাবো না। এবারে চান করে বলছেন যে আমি চান করে এসে খাবো। চান করে তার আর পাত্তাই নেই দুদিন। এবারে বসে থাকো দুদিন। অম্বরীশ মহারাজ হা করে এক বছর তাকিয়েছিলেন কখন ঋষি আস। এই দুর্বাসা মুনির কবলে পড়ে, আর পৃথাও তিনি সব পরিস্থিতিকে মানিয়ে নিলেন যে আমাকে যে কোনো প্রকারেই হোক এই সাধুর সেবা করতে হবে, আমার পিতা বলেছে। এবারে এসে বলল যে এখন যেমন মানে যে সবজি পাওয়া যায় না, যে সবজি যে সিজনে পাওয়া যায় না, তখন সে এসে বলল, পৃথা কন্যা তুমি এক কাজ করো, আমাকে এই জিনিস রান্না করে খাও, সেগুলো পাওয়াই যায় না। তিনি বলল ঠিক আছে। তা পৃথা সেগুলো ঠিক যেখানে থাক না কেন, সৈন্য সামন্ত সেবক পাঠিয়ে যে দেশেই হোক না কেন, মোটামুটি তাড়াতাড়ি ব্যবস্থা করে খাওয়ানোর ব্যবস্থা করে। কোনো অবস্থাতেই এই পৃথাকে অসন্তুষ্ট আর দেখতে পারল না। তারপরে হঠাৎ দেখা গেল 50 জন শিষ্যকে নিয়ে এসে হাজির, বলছেন পৃথা এদের জন্য একেবারে চাটনি বানাবে ভালো দেখে, বুনো আমড়ার চাটনি। তখন দেখা গেল আমড়ার সিজনই নয়। বলছেন ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখন বুনো আমড়াই জোগাড় করব। মানে এমনই তার হাবভাব, যেটা না পাওয়া যাবে সেটাই বলবেন। পৃথা অসন্তুষ্ট হন না, ক্রোধিত হন না, তিনি সঙ্গে সঙ্গে বললেন ঠিক আছে হবে। বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো গুছিয়ে রাখো, আমি আসছি। আর এই আসছি মানে একেবারে সে আসছি সপ্তাহভর, মানে এক সপ্তাহের মধ্যে তার কোনো খবরই নেই। এইভাবে সর্ব অবস্থাতে তার সেই উল্টো পাল্টা ব্যবহারেও কখনো সে বিচলিত হয়নি। একদিন কুন্তিভোজ রাজা পৃথাকে জিজ্ঞাসা করল যে মা, সাধুর সেবায় কোনো ত্রুটি হচ্ছে না তো, সাধু সন্তুষ্ট তো? বলছেন যে বাবা, সাধু আমার প্রতি ভীষণ সন্তুষ্ট। বলছেন উল্টোপাল্টা বলে নাকি? বলছে উনি উল্টোপাল্টা সোজা যা বলেন না কেন, আমি সব অবস্থায় মানিয়ে নিতে পারি। রাজা কুন্তিভোজ যে পরীক্ষা করে দেখলেন যে সত্য সত্যই সেই দুর্বাসা ঋষি মানে অত্যাধিক সন্তুষ্ট। তিনি পৃথাকে বলছেন যে মা, আমার এখানে আজ বহুদিন থাকা হলো, আমি আর এখানে থাকবো না, এই রাজপ্রাসাদ আর ভালো লাগছে না, তবে আমি তোমার সেবায় না ভীষণভাবে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার থেকে একটা বর নাও। বলছেন আমি আপনার সেবা করেছি কি জন্য, আপনাকে সুখ প্রদান করার জন্য, আমি তো বর নেওয়ার জন্য সেবা করি। দেখুন যারা ভালো সাধু তারা কখনো ভগবানের থেকে বরও চায় না, আর টাকাও চায় না, পয়সাও চায় না, ভোগবিলাসও চায় না। তা যারা প্রকৃত সাধু সেবা করে তারা কিছুই চায় না। তাই পৃথা বলছে না আমি কিছু নেব না। তা বলছে না তোমাকে একটা কিছু নিতে হবে। এবার পৃথা বহুদিন তার সেবা করেছে তো, যদি বলে আমি নেব না তাহলে আর বর আর দেবে না, অভিশাপ দিয়েই চলে যাবে, সেটাও সে জেনে গেছে, তার স্বভাব জেনে গেছে। বলছেন ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে, আপনি সন্তুষ্ট হয়ে আমাকে যা দেবেন আমি তাই নেব, কিন্তু আমি কিছু চাইব না। বলছেন তাহলে তুমি স্নান করে এক্ষুনি এসো। পৃথা স্নান করলেন, করার পরে একটা মন্ত্র দিলেন, অমোক মন্ত্র। এবং সেই মন্ত্রটা আবার কোথাকার থেকে, মানে অথর্ব বেদ থেকে উৎপন্ন সেই মন্ত্র। সেই মন্ত্রটা দিয়ে তিনি বললেন যে পৃথা, এই মন্ত্রটা আমি তোমাকে দিয়ে গেলাম, দেখবে তোমার একদিন কাজে আসবে। মানে সেই যে তিনি, তারা তো ত্রিকালদর্শী মহাপুরুষ, তিনি জানতেন যে তার বিবাহ হলে তার স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, কন্দম ঋষির অভিশাপ থাকবে। সে সময় এই মন্ত্রের অবলম্বনে সে পুত্র প্রাপ্ত হয়ে এই শশগড়া পৃথিবীকে তার পুত্রেদের দিয়ে পরিচালনা করতে পারবে। বললেন তুমি এটা রাখো, সে কথা বললেন না, তোমার কাজে আসবে বলে তিনি চলে গেলেন। আর যেতে যেতে বলছেন যে পুত্রী, এই মন্ত্র জপ করে তুমি যে দেবতাকে চিন্তা করবে সে তোমার বশ, মানে বশ হয়ে যাবে, তাকে তোমার সামনে তার মানে শত সহস্র কাজ বাদ দিয়ে সে তোমার কাছে চলে আসবে। এবারে পৃথা সে চিন্তা করছে, যে এ তো একতালে খুব শক্তিশালী মন্ত্র তিনি বললেন, যে যাকে চিন্তা করব সে এসে হাজির হবে, এ তো ভালো। এখন কাউকে যদি বলা হয় যে এই মন্ত্রটা নাও, তুমি জপ করলেই দেখবে যা ইচ্ছা তাই পাইবে, তাতে তুমি টাকা পড়ি মানে যা কিছু চাইবে সব পাবে, তাহলে তার মনটা তো ছটফট করবেই একটু, যে একটু পরীক্ষা করে দেখি। তা তিনি নিত্য প্রতি সূর্যের অর্ঘ্য প্রদান করেন, মানে আহ্নিক করে, তার সূর্যনারায়ণকে দেখে, সূর্যনারায়ণের যে জ্যোতি মানে সকালের দিকে সেই যে সূর্য উদয়, সেই সময়টা তো খুব শুভ মুহূর্ত, তাই সেটা দেখে চিন্তা করছেন এই সূর্যও তো এক দেবতা, তা আমি পরীক্ষা করার জন্য তাকে যদি একবার ডাকি তাহলে কেমন হয়। তার মনটা মানে একেবারে ভীষণভাবে আকৃষ্ট হলো যে পরীক্ষা করা যাক না, সাধু দিয়ে গেল ওই রকম দাড়ি গোপ বড় বড় বিশাল প্রভাবশালী সাধু, তা একবার দেখেই দেখা যাক না কি হয়। তিনি সেই মন্ত্র জপ করে সূর্যনারায়ণের দিকে তাকিয়ে মন্ত্র জপ করলেন, এ দেখতে দেখতে সূর্যনারায়ণের দুটি স্বরূপ হয়ে গেল, এক স্বরূপে তিনি এই পৃথিবীকে আলো প্রদান করছেন, আরেক স্বরূপ মানে তিনি যে দেবতা সেই দেব স্বরূপে তিনি কুন্তির কাছে এসে উপস্থিত। কুন্তি তো লজ্জায় আর বাঁচে না, এ তো এক ভয়ঙ্কর মন্ত্র, সঙ্গে সঙ্গে সূর্যনারায়ণ ভগবান তিনি আমার কাছে এসেছেন, তাকে দণ্ডবত প্রণাম করলেন কুন্তি দেবী। সূর্যনারায়ণ ভগবান বলছেন যে দেবী তুমি আমাকে কি জন্য আবাহন করেছ মানে ডেকেছ, বলছে না না আমাকে না সেই দুর্বাসা ঋষি একটি মন্ত্র দিয়েছিল, আমি পরীক্ষা করার জন্য আপনাকে তর্পণ করে সেই মন্ত্রটা জপ করেছি, তা আপনি কৃপা করে যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। এবার সূর্যনারায়ণ ভগবান বলছেন যে দেবী তা তো সম্ভব নয়, আমরা তো সব বরদ ঈশ্বর, মানে আমাদের দেখা পেলেই জীবকে বর নিতে হয়, তা তুমি যখন আমাকে চিন্তন করছিলে তখন তুমি এটাই চিন্তা করছিলে যে এই যে সূর্যের যে প্রভাব, যে পরাক্রম, যে বৈভব, যে তার মধ্যে জ্যোতি, যে তার মধ্যে কত শক্তি, আমার যদি মানে এই সূর্যের মতো একটি পুত্র আমি যদি প্রাপ্ত হতাম তাহলে ভালো, এটা তুমি চিন্তা করেছিলে, অতএব তুমি আমার সঙ্গে সহবাস করে একটি পুত্র তুমি গ্রহণ করো। তিনি লজ্জিতা হয়ে বলছে না না হে দেব, হে সূর্যনারায়ণ ভগবান, আপনি যেখান থেকে এসেছেন কৃপা করে সেখানেই যান, কারণ আমি কুমারী এবং আমি দুটি কুলের কন্যা, এক হচ্ছে সেই সুরসেনের কন্যা, অপরদিকে আমি কুন্তিভোজেরও কন্যা, তিনি আমার লালন পালন করেছেন, আমি তার পোষ্য পুত্রী, অতএব দুটি কুলকে আমি কোনো প্রকারেই অবমাননা বা কালিমা কলঙ্কিত করতে পারবো না, অতএব হে দেব আমি আপনাকে কোটি কোটি প্রণাম করে বিদায় দিতে চাই। বলছে না না আমরা তো বরদ ঈশ্বর, তোমাকে সেই বর নিতে হবে। বলছে না না তা কি করে সম্ভব, আমি একজন সতী আর আমি এই কুমারী অবস্থাতে আপনার সঙ্গে সহবাস করব তা কোনো প্রকারেই সম্ভব নয়, কারণ আমার পিতামাতা যতক্ষণ পর্যন্ত আমাকে অন্য কাউকে সম্প্রদান না করছেন ততক্ষণ পর্যন্ত কিছু করা মানে সেগুলো সনাতন ধর্মের সম্পূর্ণ বিরোধ আচরণ, অতএব হে ভগবান আপনি আমাকে এমন কথা বলবেন না। বলছেন দেখো আমি তো সূর্যনারায়ণ, আমি তোমাকে কথা দিচ্ছি যে এতে তোমার কোনো কলঙ্ক হবে না, এটা শাস্ত্র যুক্তিযুক্ত, তোমার কোনো কলঙ্ক হবে না, তুমি আমার সঙ্গে মানে গমন করো। বলছেন যে আপনি যদি বলছেন যে এতে আমার কোনো কলঙ্ক হবে না, তাহলে আমার যে পুত্র হবে সে একেবারে দিব্য কবচ কুণ্ডলধারী হবে এবং তার রক্ষক আপনি হবেন, আর সে সমস্ত যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ হবে, পরম ধার্মিক হবে, দাতা হবে। বলছেন তথাস্তু তাই হবে। তারপরে সে সূর্য ভগবান তিনি মানে যোগ অবলম্বন করে তার সঙ্গে সহবাস করলেন, করলে দেখতে দেখতে তিনি গর্ভ ধারণ করলেন। কিন্তু এই কথা একমাত্র সেই ধাত্রী, সেই ধাত্রী একজন ধাত্রী ছাড়া আর কেউ জানল না, এটাও গোপন। যথাসময়ে সুবর্ণ মানে যথাসময়ে খুব সুন্দর সময়ে তিনি এক মানে সুন্দর যখন গ্রহ নক্ষত্র উপকূলে ছিল তখন যথাসময়ে এই দেবী কুন্তী একটি সূর্যের মতন অদ্বিতীয় একটি পুত্রকে প্রসব করলেন। এবারে সেই ধাত্রীকে নিয়ে তিনি কি করলেন, নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য একটি মানে বেতের বাষ্প মতো তৈরি করিয়ে আনালেন। তার মধ্যে কোমল সব বস্ত্র রেখে তার উপরে সেই নবজাত শিশুকে শয়ন করিয়ে সকলের অগোচরে মানে কেউ যাতে না জানতে পারে তখন সে নদীর দিকে চলল। এবারে নদীর দিকে যখন চলল সেখানে ওই ধাত্রী রয়েছে, মানে যাকে আমরা সাধারণ শব্দে দাইমা বলি, ভালো শব্দে ধাত্রী বলা হয়েছে, তিনিও মায়ের মতনই। এই যে আমরা যখন ভূমিষ্ঠ হই এখন যেমন হসপিটাল আদি আছে, তখনকার দিনে এই যে দাইমা তিনি যে ধারণ করতেন মানে ধরতেন তা তিনি মায়ের থেকে কোনো অংশে কম নন। তাই সেই ধাত্রী আর কুন্তী ছাড়া এই গোপন রহস্য আর কেউ কোনোদিন জানতে পারেন। তারপরে সেই বাস্কের মধ্যে পুরে অনেক দুঃখান্ত করণে তিনি নদীতে আসলেন। নদীতে এসে যখন পৃথা নিজের হস্তে ভাসিয়ে দিচ্ছেন সেই নদী, সেই নদীর নাম হচ্ছে অশ্বনদী, অশ্বনদীতে যখন ভাসিয়ে দিলেন তখন তিনি রোদন করছেন আর বলছেন সেই ঝাঁপিটা জলের ভিতরে দিয়ে যে হে পুত্র, আমি এই নভশ্চর মানে আকাশস্থিত দেবতা, স্থলচর সমস্ত প্রাণী এবং দেবতা এবং বরুণ দেবের কাছে প্রার্থনা করি যে তোমার মঙ্গল হোক আর তোমার যাতে কোনো ক্ষতি না হয়। হে দেবতাগণ, তোমরা সকলেই আমার এই পুত্রকে রক্ষা করো। পৃথা ব্যাকুলভাবে বিলাপ করতে করতে রোদন করতে করতে সেই ধাত্রীর সঙ্গে তিনি মহলে ফিরে এসে মানে একা একা বসে বসে রোদন করেন, কাউকে কিছু বলেন না যে আহা আজ আমি অত সুন্দর সূর্যের সমতুল্য একটি পরাক্রমশালী পুত্র প্রাপ্ত হলাম কিন্তু আমি কলঙ্কের ভয়ে তাকে জলে ভাসিয়ে দিলাম। তারপরে সেই ঝাঁপিটা ভাসতে ভাসতে মানে অশ্ব নদীতে ভাসিয়েছিলেন, সেই নদীটা মানে সেই নদীতে ভাসতে ভাসতে সেই ঝাঁপিটা সে চর্মোন্নতি নদীতে মানে যাকে চম্বল নদী বলা হয় সেই চম্বল নদীতে চলে গেল। এক একটা নদীর সঙ্গে এক একটা নদীর সংযোগ থাকে। এবারে সেই চম্বল নদীতে বইতে বইতে সেটা গিয়ে পড়ল যমুনা নদীতে। এবারে যমুনা নদীতে সেই বাষ্পটি মানে বইতে বইতে গিয়ে পড়ল গঙ্গায়। এবারে গঙ্গায় গিয়ে যখন পড়ল সেই গঙ্গার তীরে অধিরথ, যিনি হচ্ছেন আবার ধৃতরাষ্ট্রের মিত্র, যদিও নিম্নজাতি তা সে আবার নিঃসন্তান, তাই সে তার পরমা সুন্দরী এক স্ত্রী ছিল তার নাম রাধা, সেই রাধা আবার অপুত্রক। তারা বহু চেষ্টা করেছিল যাক যজ্ঞ হোম কিন্তু তাদের কোনো সন্তান আদি কখনো হয়নি। তাই সেই বাষ্পটা সেই ঝাঁপিটা মানে বিভিন্ন নদী হতে হতে যখন গঙ্গায় আসলো তাদের সে যেখানে তারা থাকে তার পাশে সেই গঙ্গার তীরে এসে সেই ঝাঁপিটা লাগলো বাষ্পট বেতের। রাধা তার স্বামী অধিরথকে বলল যে হে পতিদেবতা, ওই বাষ্পটা নিয়ে আসুন তো, ওতে কি আছে দেখি। তার সেই বাষ্পটা খুলে দেখছেন দিব্য স্বর্ণের কমল মানে কবচ আর কুণ্ডলধারী, দেবতাদের থেকেও অতি সুন্দর এক চমৎকার শিশু মানে বালক তার মধ্যে রয়েছে। অধিরথের আনন্দের আর সীমা নেই, রাধা সে তো আনন্দে আত্মহারা হয়ে উঠল এবং কি করল সে নিয়ে বলছে যে আজ দেবতারা তারা আমাদের প্রতি কৃপা করে এই পুত্রকে আমাদের প্রদান করেছেন, তা আমরা তার পিতা এবং মাতা, তারা লালন পোষণ করা আরম্ভ করলেন এবং তার সেই সোনার কবচ কুণ্ডল দেখে এবং তার মুখ উজ্জ্বল কান্তিতে দেদীপ্যমান ছিল তারা দেখে মানে এত আনন্দ এবং তাদের মধ্যে সর্বদাই সেই আনন্দ আর শেষ হতো না। অধিরথ আর রাধা তারা সুন্দরভাবে তাকে পালন করতে থাকলো। এই রাধা এমনভাবে পালন করলো সেই কারণে এই কর্ণের আরেক নাম হলো কি রাধেয়, মানে রাধার পুত্র এটি রাধেয়। তারপরে সেই পরাক্রমী বালক ধীরে ধীরে বড় হতে থাকলো এবং অধিরথের কিছুদিন পরে তারও নিজস্ব পুত্র হলো। এবারে সেই যে শেষ প্রথম থেকেই বসুবর্ম মানে স্বর্ণ কবচ ছিল সেই জন্য তার নাম হলো বসুসেন, আর কেউ কেউ তাকে মানে সুতপুত্রও বলতো, আর বসুসেন নাম হলো, আর অপরদিকে তাকে কেউ বৃষও বলতো। তারপরে সে যখন ধীরে ধীরে বড় হলো এই খবর মানে দূত মারফতে মানে পৃথা কিন্তু খবর নিয়েছিলেন যে কোথায় আছে আমার সেই পুত্র, এটা খুব গোপন তত্ত্ব। মাতা কুন্তি তিনি খবর নিয়েছিলেন দূতের দ্বারা সে কোথায় লালিত পালিত হচ্ছে, সব খবর রাখতেন। আর অপরদিকে কি হলো, তিনি যখন পুনরায় ধীরে 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 যুবক হলেন তখন হস্তিনাপুরে এই দুর্যোধন, তারপরে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং সেই অন্ধ ধৃতরাষ্ট্রের শত পুত্রগণ, আরো আরো অন্যান্য রাজার পুত্রগণ যখন তারা অস্ত্র শিক্ষা করত সেখানে এই অধিরথের পুত্র মানে এই সুতপুত্র কর্ণ সেখানে গিয়ে মানে সেই দ্রোণাচার্য ইত্যাদির থেকে তিনি অস্ত্রবিদ্যায় পারদর্শিতা লাভ করল। আর সেখানে সেই যে দুষ্ট দুর্যোধনের সঙ্গে তার মিত্রতা হল, দেখুন সঙ্গের প্রভাব। কর্ণ তিনি কত বড় দাতা, কত বড় ধার্মিক, কিন্তু তার অধর্মে কখনো কখনো মতি কেন হতো, এই অসৎ সঙ্গের কারণে। তাই আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি চৈতন্য চরিতামৃতে বলেন অসৎ সঙ্গ ত্যাগ এক বৈষ্ণব আচার, তার সর্বদাই সেই অসৎ সঙ্গকে ত্যাগ করতে হবে। তাই এই অসৎ সঙ্গ আবার যে স্ত্রী সঙ্গীর সঙ্গ যারা করে মানে অবৈধভাবে, তারা যে সম্পূর্ণরূপে অবৈষ্ণব তাদের সঙ্গকে মানে সর্বথা বর্জন করার জন্য বলেছেন, যা আপনারা সকলেই বিদিত আছেন, আমরা মূলের মধ্যেই আস্বাদন করছি। আর তারপরে ধীরে 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 কি হলো, সে তার দিব্য কবচ কুণ্ডল দেখে সকলে বড় আশ্চর্য হয়ে যেত যে এ কি ব্যাপার, কেমন করে সম্ভব, কারোর মধ্যে তো ওই দিব্য কবচ আর কুণ্ডল দেখা যেত না। ধীরে ধীরে সেই সেখানে যুদ্ধ আদি সমস্ত কিছুতেই সে কি করত, সেই দুর্যোধনের সঙ্গেই মিলেমিশে থাকতে থাকতে তার বুদ্ধিরও মতিভ্রম হতে থাকলো। এবারে যুধিষ্ঠির তিনি ভীষণভাবে চিন্তাযুক্ত হয়ে থাকতেন যে কর্ণকে যুদ্ধে অজেয় তাকে জয় করা সম্ভব নয়, তাই দেবরাজ, ইন্দ্র, পাণ্ডবদের কার্য সুসম্পন্ন করার জন্য তিনি কি করলেন, যে তিনি সেই ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনি সূর্যদেবকে মানে আহ্নিক করার পরে সূর্যদেবকে মানে অর্ঘ প্রদান করার পরে তার থেকে যা কিছু চাইবেন তিনি তা দিতে প্রস্তুত হয়ে যান। তা আগামী দিন মানে যখন সূর্য পুজো করে তিনি বেরোবেন, ঠিক সে সময় দেবরাজ, ইন্দ্র ব্রাহ্মণের বেশে গিয়ে তার থেকে সেই কবচ কুণ্ডল প্রার্থনা করবেন এবং তিনি দিয়ে দেবেন। অতএব কালকে সূর্য পুজো আগে হোক, হওয়ার পরে আমরা সেই বিষয়টা জানতে পারব। অতএব অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা সেই অতি সুন্দর চরিত্র কর্ণের তা আমরা শ্রবণ করব এবং আগামী দিন আমাদের এই বন পর্বও সমাপ্ত হয়ে যাবে, আমরা তখন সেই অন্যান্য পর্বগুলো আবার আস্বাদন করতে থাকব। অতি সুন্দর সুন্দর পাণ্ডবগণ সেই যে অজ্ঞাতবাস, সেই অজ্ঞাতবাসের কথা অতি নিদারুণ, অনেক করুণ, অনেক মানে দুঃখের বিষয় যা আমরা ক্রমান্বয়ে আস্বাদন করব। অতএব অর্ধকার দিনের পাঠের বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রীরাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিহরি বল, শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়, শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়, শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়, শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়, শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী মার্কণ্ডেয় মহামুনি কি জয়, শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়, শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়, শ্রী শ্রী পণ্ডিত সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাসজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজি মহারাজ কি জয়, মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।